বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 2 ডিসেম্বর, 17 অগ্রহায়ণ এবং ফার্সি 11 আজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় সন্ধে 5:53, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্সে, আর সৌদি আরবে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্সে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন পশ্চিমা শক্তিগুলোর হাতে মানবাধিকারের রাজনৈতিক ব্যবহারের বিষয়ে ইরানের তীব্র নিন্দা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশে পার্বত্য শান্তি চুক্তির 25 বছর পূর্তিতে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সুঅভ্যাস গড়ার উপায় শীর্ষক ধারাবাহিক আলোচনা সুন্দর জীবন। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম: ইরানি জনগণ দেশে নিরাপত্তাহীনতা ও নৈরাজ্য ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র বানচাল করে দিয়েছে সানান্দাজ সফরে প্রেসিডেন্ট রাইসি। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে তুরস্কের বিমান হামলায় দেশটির তেল স্থাপনাগুলোর মারাত্মক ক্ষতি হয়েছে বলে জানালেন তেলমন্ত্রী বাসাম তোহমে। বাংলাদেশের রাজধানী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সম্মেলনে বিশৃঙ্খলা, মঞ্চ ছাড়লেন 4 নেতা, ওবায়দুল কাদেরের ক্ষোভ প্রকাশ। এবং ভারতের পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন তৃণমূল সরকারকে উৎখাত করা হবে বলে হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আসসালামু আলাইকুম। শ্রোতাবন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন, একজন কুর্দি নারীর মৃত্যুকে কেন্দ্র করে ইরানে দাঙ্গা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে শত্রুরা কলঙ্কজনক ভুল হিসাব নিকাশ করেছে। ইরানি জনগণ দেশে নিরাপত্তাহীনতা ও নৈরাজ্য ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র বানচাল করে দিয়েছে। তিনি বৃহস্পতিবার ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় কুর্দিস্তান প্রদেশের রাজধানী সানান্দাজ সফরে গিয়ে এক বক্তৃতায় এ মন্তব্য করেন। প্রেসিডেন্ট রাইসি বলেন, সাম্প্রতিক ঘটনা প্রবাহে দেশের বিপ্লব বিরোধীরা তাদের রাষ্ট্রদ্রোহী তৎপরতায় মারাত্মক ভুল হিসাব নিকাশ করেছে এবং রাষ্ট্রদ্রোহিতার সঙ্গে নতুন করে তাদের আরও অনেক অপরাধ যুক্ত হয়েছে। তিনি বলেন, তারা ভেবেছিল নৈরাজ্য, নিরাপত্তাহীনতা ও সন্ত্রাসী তৎপরতা চালিয়ে তারা তাদের অশুভ লক্ষ্য চরিতার্থ করতে পারবে, কিন্তু তারা একথা বোঝেনি যে কুর্দিস্তানের হাজার হাজার মানুষ ইসলামী বিপ্লব রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছেন। তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন, শহীদদের রক্তে গড়া বিশ্ববিদ্যালয় কখনোই বিপ্লবের ক্ষতি করতে পারে না। হুজ্জাতুল ইসলাম কাজিম সিদ্দিকী আজ তেহরানের জুমার খতবায় ওই মন্তব্য করেন। 7 ডিসেম্বর ছাত্র দিবসের সম্মানে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো শহীদদের নাম এবং রক্তে প্রতিষ্ঠিত হয়েছে, সুতরাং কোন ধরনের অপ্রত্যাশিত ঘটনা বিপ্লবের উপর আঘাত হানতে পারে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি সংঘটিত সম্মানহানিকর ঘটনার প্রতি ইঙ্গিত করে জনাব সিদ্দিকী ওই মন্তব্য করেন। বিশিষ্ট এই আলেম আরও বলেন, মার্কিনিরা দেশের সেনাবাহিনী ও সংস্কৃতি থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্ক, এমনকি প্রতিনিধি নির্বাচন পর্যন্ত সকল বিষয় তাদের নিয়ন্ত্রণে রেখেছিল। সেরকম পরিস্থিতিতেও বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী ছাত্ররা ইসলামের পতাকা উড়িয়েছিল। কাজেই কিছু লোক বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা ক্ষুণ্ণ করে বিপ্লবের ক্ষতি করতে পারবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন খতিব। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল এবং তাদের মিত্রদের জন্য বিপদ ঘণ্টা বেজে গেছে। জনাব নাসের কানিয়ানি সাফি আজ তাঁর টুইট বার্তায় আরও বলেন, ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং রাজনৈতিক অচলাবস্থাগত সংকট সেই বার্তাই দিচ্ছে। কানিয়ানি বলেন, ফিলিস্তিনের গাজা, পশ্চিম তীর সহ 1948 সালে অধিকৃত ভূখণ্ডে দখলদার বিরোধী যে প্রতিরোধ শক্তি গড়ে উঠেছে সেটাও বিপদ ঘণ্টারই ইঙ্গিত দিচ্ছে। অপরদিকে ইহুদিবাদী ইসরায়েলের প্রতি ঘৃণা প্রকাশের ঘটনা এখন বিশ্বজনীন ব্যাপার হয়ে গেছে, বিশেষ করে কাতার বিশ্বকাপ ফুটবল 2022 খেলার অবকাশে সেই চিত্র স্পষ্ট হয়ে উঠেছে বলেও তিনি মন্তব্য করেন। এদিকে জাতিসংঘ সাধারণ অধিবেশন থেকে ইসরায়েল প্রতিষ্ঠা দিবসকে মহা বিপর্যয় দিবস হিসেবে চিহ্নিত করে প্রস্তাব পাশের ঘটনাও প্রমাণ করে ইহুদিবাদীদের বিপদ ঘণ্টা বেজে গেছে। কানিয়ানি বলেন, ইসরায়েলের ইরান ভীতি ছড়ানো সহ তাদের সমর্থকদের দৃষ্টি আকর্ষণের চেষ্টার পাশাপাশি ফিলিস্তিন ইস্যু থেকে জনদৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর চেষ্টা থেকে বোঝা যায় এগুলো মুমূর্ষ ইসরায়েলকে কৃত্রিম লাইফ সাপোর্টে রাখার একটা ব্যর্থ চেষ্টা মাত্র। ইরানের এই কূটনীতিক বলেন, অবৈধ ইসরায়েলের পক্ষে আমেরিকার সকল চেষ্টা ব্যর্থ হয়েছে। কাতারে প্রমাণ হয়েছে বিশ্বকাপের প্রকৃত বিজয়ী ফিলিস্তিন, আর পরাজিত হয়েছে ইহুদিবাদী ইসরায়েল। কানিয়ানির বিস্তারিত বক্তব্য শুনবেন সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সিরিয়ার তেল ও খনিজ সম্পদমন্ত্রী বাসাম তোমে বলেছেন, তাঁর দেশের উত্তর পূর্বাঞ্চলে কুর্দি সশস্ত্র গোষ্ঠী ওয়াইপিজির কথিত অবস্থানে তুরস্ক যে বিমান হামলা চালিয়েছে তাতে সিরিয়ার তেল স্থাপনাগুলোর মারাত্মক ক্ষতি হয়েছে। তিনি গতরাতে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, উত্তর সিরিয়ায় তুরস্কের বর্বরোচিত আগ্রাসনে আমাদের তেল স্থাপনাগুলোর ভয়াবহ ক্ষতি হয়েছে। তিনি বলেন, একটি গ্যাস ক্ষেত্র লক্ষ্য করে সরাসরি হামলা চালানো হয়েছে, যার ফলে ওই ক্ষেত্র থেকে গ্যাস উৎপাদন বন্ধ করে দিতে হয়েছে। সিরিয়ার তেলমন্ত্রী বলেন, ওই গ্যাস ক্ষেত্র থেকে অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য 150 টন প্রাকৃতিক গ্যাস পরিশোধন করা হতো এবং একটি বিদ্যুৎ কেন্দ্রে 10 লাখ ঘনমিটার গ্যাস সরবরাহ করা হতো। বিদ্যুৎ কেন্দ্রটি থেকে উৎপাদিত বিদ্যুৎ গোটা হাসাকা প্রদেশের চাহিদা পূরণ করত। তোহমে বলেন, তুর্কি বিমান হামলায় অনেকগুলো জ্বালানি স্টেশনেরও ক্ষতি হয়েছে, বহু তেলের আধার বিস্ফোরিত হয়েছে এবং এর ফলে উল্লেখযোগ্য মাত্রায় দূষণ ছড়িয়ে পড়েছে। শ্রোতাবন্ধুরা, আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের রাজধানী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের যৌথ বার্ষিক সম্মেলনে আয়োজকদের প্রতি ক্ষুব্ধ হয়ে মঞ্চ ছেড়েছেন ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের 4 নেতা। এছাড়া একই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ছাত্রলীগ নেতাদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের যৌথ বার্ষিক সম্মেলনে আয়োজকদের প্রতি ক্ষুব্ধ হয়ে মঞ্চ ছেড়েছেন ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের 4 নেতা। এরা হলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম ও সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। এছাড়া বক্তব্য দেওয়ার সুযোগ পাননি আমন্ত্রিত অতিথি আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সহ সিনিয়র অনেক নেতারা। শুক্রবার ঢাকায় এ অনুষ্ঠানে সম্মেলনের প্রধান বক্তা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দিতে পারেননি তার বক্তব্য। জানা যায়, শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগরের এই সম্মেলন সকাল 10টায় উদ্বোধনের কথা থাকলেও 1 ঘন্টা দেরিতে শুরু হয় অনুষ্ঠান। এরপরে দীর্ঘ 1 ঘন্টায় মহানগরের বিদায়ী কমিটির 4 নেতা বক্তব্য দেন। কিন্তু শুক্রবার হওয়ায় জুমার নামাজের কারণে প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগের শীর্ষ নেতাদের উপর ক্ষোভ প্রকাশ করেন। বলেন, শৃঙ্খলা, সময় জ্ঞান ও সিনিয়রদের মূল্যায়ন বোধ যাদের মধ্যে নেই, তারা কি করে ছাত্রলীগের নেতা হয়?
সব নেতা হয়ে গেছে, আপনারা মাইক করলে ছাড়েন না, পরে কে বলবে এটা খেয়াল থাকে না।
আজকে জুম্মার দিন যেটা খেয়াল থাকে না, এই ছাত্রলীগ আমরা চাই সুশৃঙ্খল মনোভাব, সুসংগঠিত কথা শুনবে না, এই ছাত্রলীগ আমাদের দরকার।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি আগামী 10 ডিসেম্বর নয়া পল্টনেই সমাবেশ করবে জানিয়ে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আমানুল্লাহ আমান। আজ সকালে রাজধানীর নয়া পল্টনে ঢাকা মহানগর বিএনপির কার্যালয়ে এক বক্তব্যে তিনি এই আহ্বান জানান। বিএনপির এই নেতা বলেন, অতীতে নয়া পল্টনে শান্তিপূর্ণভাবে বিএনপির বিভাগীয় সমাবেশ হয়েছে, বিভিন্ন প্রতিবাদ সমাবেশ হয়েছে, অন্য কর্মসূচিও হয়েছে, সুতরাং আগামী 10 ডিসেম্বরের সমাবেশে নয়াপল্টনেই হবে। সমাবেশের জন্য নয়াপল্টন চেয়ে আমরা চিঠিও দিয়েছি। এখন নয়াপল্টনে আমরা যাতে নির্বিঘ্নে সমাবেশ করতে পারি তার জন্য সরকারের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। ওদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং ডক্টর হাসান মাহমুদ আজ চট্টগ্রামে এক বক্তৃতায় বলেছেন, আগামী 10 ডিসেম্বর খালেদা জিয়ার বিএনপির জনসভায় যাওয়ার আলোচনা অবাস্তব ও অলীক চিন্তা। এরকম চিন্তা বিএনপি করে থাকলে সরকার তাকে কারাগারে পাঠাতে বাধ্য হবে। ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারকে উৎখাত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে আজ ব্যারাকপুর কমিশনারেট অভিযানে নামে বিজেপি। ব্যারাকপুর স্টেশন থেকে চিড়িয়া মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারকে উৎখাত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি আজ শুক্রবার দলীয় একটি সমাবেশে বক্তব্য রাখার সময় এ সংক্রান্ত মন্তব্য করেন। রাজ্যের বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে আজ ব্যারাকপুর কমিশনারেট অভিযানে নামে বিজেপি। ব্যারাকপুর স্টেশন থেকে চিড়িয়া মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ব্যারাকপুর কমিশনারেট অভিযান কর্মসূচিতে বক্তব্য রাখার সময় রাজ্যের শাসক দল তৃণমূলের সমালোচনায় সোচ্চার হন সুকান্তবাবু। এ সময় সুকান্ত মজুমদার বলেন, বলছিলেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, রামায়ণে মহাভারতে বারবার বলা হয়েছে যেখানে মহিলাদের উপরে অত্যাচার হয়েছে সেখানকার শাসক ভূপতিত হয়েছে, সেই শাসক সেখান থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে, সেখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। উত্তর কোরিয়ার সমরাস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত 3 জন শীর্ষস্থানীয় কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। পিয়ংইয়ং সর্বশেষ ও সর্ববৃহৎ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হল। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চলতি সপ্তাহের গোড়ার দিকে তাঁর দেশের সমরাস্ত্র ক্ষেপণাস্ত্র উৎপাদন কর্মসূচিতে জড়িত কয়েক ডজন সামরিক কর্মকর্তাকে সংবর্ধনা জানান। গত সপ্তাহে জাপান ও দক্ষিণ কোরিয়ার বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবর বের হয় যে উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM পরীক্ষা করেছে। বৃহস্পতিবার মার্কিন অর্থ মন্ত্রণালয় ঘোষণা করে এটি উত্তর কোরিয়ার সমরাস্ত্র কর্মসূচিতে জড়িত 3 শীর্ষস্থানীয় কর্মকর্তার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সন্ত্রাসবাদ বিষয়ক আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসক এক বিবৃতিতে জানান, উত্তর কোরিয়ার সমরাস্ত্র কর্মসূচির তত্ত্বাবধানকারী কর্মকর্তা জন ইল হো এবং ইউজিনকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইউক্রেন যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার জন্য পাশ্চাত্যকে অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহ করে এবং দেশটির সেনাদেরকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে পশ্চিমা জগৎ সরাসরি নিজেদেরকে ইউক্রেন যুদ্ধে জড়িয়ে ফেলেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। পশ্চিমা দেশগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা এখন আর একথা বলতে পারেন না যে আমেরিকা বা নেটো এই যুদ্ধে অংশগ্রহণ করছে না, বরং আপনারা এই যুদ্ধে সরাসরি জড়িত। ল্যাভরভ বলেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সমরাস্ত্র দিয়েই দায়িত্ব শেষ করেনি, বরং ইউক্রেনের সেনাবাহিনীকে প্রশিক্ষণও দিচ্ছে। ব্রিটেন, জার্মানি ও ইতালি সহ আরও কিছু পশ্চিমা দেশে এ ধরনের প্রশিক্ষণ চলছে বলে তিনি মন্তব্য করেন। তো শ্রোতাবন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশেষ সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষী অনুষ্ঠান দৃষ্টিপাতে। মানবাধিকার ইস্যুর রাজনৈতিক ও হাতিয়ার সুলভ ব্যবহার বন্ধ করতে পাশ্চাত্যের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন। শুনুন সহকর্মী নাসির মাহমুদের পরিবেশনায়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানেয়ানি মানবাধিকারের রাজনৈতিক ব্যবহারের বিষয়ে পাশ্চাত্যের ও বিশেষ করে মার্কিন সরকারের লজ্জাজনক রেকর্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, মার্কিন সরকার অন্য দেশগুলোর মানবাধিকারের বিষয়ে মন্তব্য করার কোনো নৈতিক ও আইনি অধিকার রাখে না। গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক টুইট বার্তায় ওই মন্তব্য করেন। কানেয়ানি তার পোস্টে আফ্রিকান মার্কিন নাগরিক জর্জ ফ্লয়েডের গলার উপর একজন মার্কিন পুলিশের পায়ের চাপ প্রয়োগে সেই নৃশংস ও পাশবিক হত্যাকাণ্ডের ছবি ও কুখ্যাত গুয়ান্তানামো কারাগারের বন্দীদের উপর অমানবিক নির্যাতনেরও ছবি যুক্ত করেছেন। নাসির কানেয়ানি লিখেছেন, অন্যান্য দেশ ও জাতির বিরুদ্ধে এইসব অপরাধের রেকর্ড নিয়ে এবং একটি দখলদার ও সন্ত্রাসী শাসক গোষ্ঠীর প্রতি সমর্থনের কলঙ্ক নিয়ে অন্যান্য দেশের মানবাধিকারের বিষয়ে মন্তব্য করার নৈতিক ও আইনি অধিকার কেউ রাখে না। তিনি বলেছেন, ইরান মানবাধিকার উন্নত করাকে তার ইসলামী, মানবীয়, আইনি ও নৈতিক দায়িত্ব বলে মনে করে। পশ্চিমা সরকারগুলোকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, মানবাধিকার লঙ্ঘনকারীদের উচিত নিজেদের লজ্জাজনক রেকর্ডগুলো দিকে তাকিয়ে এই বিষয়ে রাজনৈতিক ও হাতিয়ার সুলভ ব্যবহার বন্ধ করা। মানবাধিকারের স্বঘোষিত ধ্বজাধারী হওয়ার দাবিদার মার্কিন সরকার ও তার সমগোত্রীয়রা তাদের ঘৃণ্য ঐতিহাসিক আচরণের কারণে মানবীয় বিবেকের আদালতে দোষী হয়ে আছে। উল্লেখ্য, পশ্চিমা শক্তিগুলোর চাপের মুখে জাতিসংঘের মানবাধিকার কমিশন ইরানে বিদেশি মদতপুষ্ট দাঙ্গাবাজদের মানবাধিকার লঙ্ঘনের ভুয়া অভিযোগগুলো তদন্তের লক্ষ্যে কথিত আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত মিশন গঠনের রায় দিয়েছে। ইরান কথিত মিশনকে নাকচ করে বলেছে, সহিংসতা তদন্ত করতে ইরানে জাতীয় তদন্ত কমিটি কাজ করছে। আসলে এটা সবার কাছে স্পষ্ট যে কোন ক্ষুধাদ্রোহী যদি ধর্মের উপদেশ দেয় তাহলে সেটা সবার কাছেই হাস্যকর ঠেকে। মার্কিন নেতৃত্বাধীন শক্তিগুলোর ভণ্ডামি এই কবিতাই স্মরণ করিয়ে দিচ্ছে, অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে পার্বত্য শান্তি চুক্তির 25 বছর পূর্তি হয়েছে। এ সম্পর্কে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া সহ শুনুন আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির 25 বছর পূর্ণ হলো আজ। 1997 সালের 2 ডিসেম্বর বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে ঐতিহাসিক চুক্তিটি স্বাক্ষর করা হয়। গেল 25 বছরে চুক্তির অনেক শর্ত বাস্তবায়িত হলেও বাকিও রয়ে গেছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যেমন স্থানীয় ভোটার তালিকা সংক্রান্ত সমস্যা ও বিভিন্ন জটিলতার কারণে মৌলিক বিষয়ের মধ্যে ভূমি সমস্যার নিরসন না হওয়া, আঞ্চলিক পরিষদ ও 3 পার্বত্য জেলা পরিষদের নির্বাচন না হওয়া, আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদের নিকট বিভাগ হস্তান্তর না হওয়া, পার্বত্য অঞ্চলে আভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসন সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় এখনও অবাস্তবিত রয়ে গেছে।
শান্তির চুক্তির ফলে যারা পিছিয়ে পড়া এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদেরও অনেক উন্নতি হয়েছে।
আরো উন্নয়ন করতে হয় তাহলে এই স্থানীয় প্রতিষ্ঠান যেগুলো আছে, যেমন সামাজিক প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতায়ন করতে হবে।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান রেডিও তেহরানকে বলেন, চুক্তি অনুযায়ী সকল কাজ এখনও সম্পন্ন হয়নি।
একটা পক্ষ চুক্তির শর্ত লঙ্ঘন করে আসছে, অবৈধ অস্ত্র জমা দেয় নাই, দিন দিন আরো সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ বাড়তেছে।
আর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উষি সিং বলেছেন, শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে উভয় পক্ষেরই সমঝোতার মনোভাব থাকতে হবে।
এই শান্তি চুক্তির বাস্তবায়নের পক্ষে যদি শুধু আমি তালগাছটা চাই, তাহলে আমরা আমাদের বিচার হবে না, সমঝোতা ছাড়া কোনো পথ নাই।
তবে পাহাড়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক তৎপর বলে জানালেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার তারিকুল ইসলাম। এ বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক রেডিও তেহরানকে বলেন, শান্তি চুক্তির ফলে পাহাড়ে শান্তি ফিরেছে সত্যি, কিন্তু কোন কোন ক্ষেত্রে একটি পক্ষ লাভবান হয়েছে, অপর পক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
শান্তি চুক্তির সবচেয়ে বড় একটা প্রাপ্তি হলো যে উপজাতীয় বা ক্ষুদ্র নিকোষ্ঠীর মানুষগুলো অনেক উন্নতি হয়েছে। চাকরি বাকরি ডাকাতে আসা কিছু অংশ কষ্টে অধিক পড়েছে, কিছু অংশ কষ্ট থেকে উত্তরণ হয়েছে। বিশেষত বাঙালি সমাজ অনেক পিছিয়ে পড়েছে। নিম্নলিখিত দুটো বিষয়কে শান্তি চুক্তি অ্যাডজাস্ট করে নাই। এক, পার্বত্য চট্টগ্রামে যে কোনোদিন ক্যাডেস্ট্রাল সার্ভে হয় নাই, সেই সার্ভেটা করার কোনো বন্দোবস্ত রাখে নাই। আর দুই নম্বর হলো বাঙালিদেরকে সেখানে ক্লাস টু সিটিজেন বানিয়ে দেওয়া হয়েছে, দে ক্যানট ভোট ফর ইন দি লোকাল ইলেকশন। অতএব এই দুটো জিনিসকে অ্যাডজাস্ট করতে হবে।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সু অভ্যাস গড়ার উপায় শীর্ষক ধারাবাহিক আলোচনা সুন্দর জীবন।
সুন্দর জীবন,
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। সু অভ্যাস গড়ার কৌশল সংক্রান্ত ধারাবাহিক অনুষ্ঠান সুন্দর জীবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আজকের আসরে আমরা কর্মক্ষেত্রে যোগাযোগ দক্ষতার নানা দিক নিয়ে কথা বলার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
যোগাযোগ বিশেষজ্ঞ ও লেখক ডেভিড পার্নেলের মতে, সম্পর্ক স্থাপনের দক্ষতার অর্থ হচ্ছে এমন কিছু বৈশিষ্ট্যের অধিকারী হওয়া যা অন্যদের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক স্থাপনকে সহজ করে তোলে। কখনো কখনো এসব বৈশিষ্ট্যকে দুই ভাগে আলাদা করা সম্ভব হয়। একটা হলো প্রিয়ভাজন হওয়া এবং অন্যটি হলো ভালো ব্যক্তিত্বের অধিকারী হওয়া। এই দুটি দিক ধারণ করার জন্য আরও কিছু বৈশিষ্ট্য লালন করতে হবে, এর ফলে কার্যকরী গঠনমূলক যোগাযোগ স্থাপন সম্ভব হবে। কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত যোগাযোগ ও সম্পর্ক স্থাপনের জন্য কিছু নিয়ম মেনে চলা জরুরি। পারস্পরিক সম্মান প্রদর্শন হচ্ছে এমনই একটি নীতি। কর্মক্ষেত্রে পারস্পরিক সম্পর্কের পর্যায়ে উন্নত করতে সবারই কিছু রীতিনীতি মেনে চলা জরুরি। পারস্পরিক সম্মান প্রদর্শন এমনই একটি বিষয় যা কেবল কর্মক্ষেত্রে সম্পর্ক জোরদারের জন্যই প্রয়োজন হয় তা নয়, এটা সব ধরনের যোগাযোগের জন্য জরুরি।
মনে রাখতে হবে, আপনি যার সঙ্গে যোগাযোগ স্থাপন করছেন তিনি যে কোনো শ্রেণী পেশার হতে পারেন, তবে সবকিছুর ঊর্ধ্বে তিনি একজন মানুষ, তার প্রতি সম্মান প্রদর্শন আপনার দায়িত্ব। একইভাবে তারও দায়িত্ব হচ্ছে আপনার প্রতি সম্মান দেখানো। কোনো দিক থেকে যদি আপনার অবস্থান উপরে হয়ে থাকে, তাহলেও আপনাকে অপর পক্ষের প্রতি সম্মান দেখাতে হবে। কারণ সে একজন মানুষ। মানুষ হিসেবে সবারই সম্মান পাওয়ার অধিকার রয়েছে। আপনি যদি কারো অধীনে কাজ করেন, তাহলে অবশ্যই আপনাকে একজন মানুষ হিসেবে নিজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে। যেন তেন বিষয়ে আপনাকে যাতে অসম্মানিত হতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ভদ্রতা হচ্ছে আরেকটি গুণ যা কর্মক্ষেত্রে জরুরি। এটা স্বাভাবিক যে ভদ্রলোকদের কথা মানুষ বেশি মেনে চলে। আত্মসম্মান বোধও কর্মক্ষেত্রে জরুরি। আমাদের প্রত্যেকেরই নিজস্ব বিশ্বাস, চিন্তা ও রেড লাইন রয়েছে। কখনোই নিজের উচ্চ অবস্থান ও ক্ষমতার কারণে অন্যকে তার নিজস্ব চিন্তা, বিশ্বাস ও রেড লাইনগুলো বাদ দেওয়ার জন্য বাধ্য করা যাবে না।
প্রকৃতপক্ষে কর্মক্ষেত্রে যোগাযোগ প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে একটি ইতিবাচক ফলাফল অর্জন। এমন ফলাফল অর্জন করতে হবে যা আমাদের ব্যক্তিগত উন্নতি নিশ্চিত করে এবং কাজের মান বৃদ্ধি করে। একইভাবে কর্মক্ষেত্রে নিজের অবস্থান ও সম্মান বৃদ্ধিও গুরুত্বপূর্ণ। ডেভিড পার্নেলের মতে, ব্যক্তিভেদে দৃষ্টিভঙ্গি ও উপলব্ধির মধ্যে তফাৎ স্বাভাবিক বিষয়। এ কারণে আপনি যখন কারোর সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন এবং কথা বলবেন, তখন তা স্পষ্টভাবে বলবেন যাতে ভুল বোঝাবুঝির অবকাশ না থাকে। কারণ আপনি যদি স্পষ্ট করে না বলেন, তাহলে আপনার বক্তব্যের অস্পষ্টতার কারণে অন্য পক্ষ বিষয়টি অন্যভাবে বুঝতে পারে। এর ফলে কাঙ্ক্ষিত যোগাযোগ স্থাপিত হবে না এবং ফলাফল হবে উল্টো। এ কারণে যারা যোগাযোগের নীতিকৌশল সম্পর্কে অভিজ্ঞ, তারা কথা বলার সময় সব কিছু স্পষ্ট করে বলেন, বিভ্রান্তির কোনো সুযোগ রাখেন না। কাঙ্ক্ষিত যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে প্রয়োজনীয় আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সহনশীলতা।
আপনি যখন অন্যদের বিষয়ে সহনশীল হতে পারবেন, ধৈর্য প্রদর্শন করতে সক্ষম হবেন এবং উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেও নিজেকে শান্ত রাখতে পারবেন, তখন বুঝবেন আপনি যোগাযোগ দক্ষতার আরও একটি ভিত্তিতে নিজের মধ্যে ধারণ করতে সক্ষম হয়েছেন। আপনি যাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করছেন তাদের আস্থা যদি অর্জন করতে সক্ষম হন এবং তারা যদি আপনার সঙ্গে যোগাযোগ স্থাপনে নিরাপদ বোধ করেন, তাহলে আপনি বুঝবেন এক্ষেত্রে আপনি সফল। সহনশীল হওয়ার পাশাপাশি সহানুভূতি এক্ষেত্রে জরুরি। তবে কখন কোন পরিস্থিতিতে সহানুভূতি দেখাতে হবে তা আপনাকে বুঝতে হবে এবং সেভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে অহেতুক গম্ভীর হয়ে থাকবেন না। সব সময় গম্ভীর হয়ে থাকে এমন মানুষের সঙ্গে কেউ সঙ্গ উপভোগ করে না। সব সময় গম্ভীর হয়ে থাকলে অন্যরা আপনার কাছে ঘেঁষতে চাইবে না। এর ফলে সহকর্মীদের সাথে আপনার ভালো যোগাযোগ ও সম্পর্ক গড়ে উঠতে সমস্যা হবে। সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করুন। সবাই যেন বুঝতে পারে আপনি তাদের সঙ্গ উপভোগ করছেন, তাহলে তারাও আপনার সঙ্গ উপভোগ করবেন।
সবার সাথে সৌজন্যমূলক সম্পর্ক রাখার পাশাপাশি এটাও খেয়াল রাখবেন যেন আপনার কারণে কারো কাজের সময় নষ্ট না হয়। এতে সহকর্মীরা বিরক্ত হবে এবং আপনাকে এড়িয়ে চলতে চাইবে। এছাড়া আপনাকে ব্যক্তিত্বহীন মানুষ বলে মনে করবে। আপনাকে আন্তরিকতা ও অন্যের গায়ে না পড়া, এই দুটি বিষয়ে ব্যালেন্স করে চলতে হবে। যদি কাউকে জরুরি কাজ করতে দেখেন, তবে তার সাথে গল্প জুড়ে দেবেন না। প্রয়োজনীয় কাজের কথা থাকলে কথা সেরে চলে আসুন। কর্মক্ষেত্রে একজন ভালো টিম মেম্বার হওয়া খুবই জরুরি। নিজের স্বার্থের আগে টিমের স্বার্থকে বেশি প্রাধান্য দেওয়ার মনোভাব গড়ে তুলতে হবে। প্রতিটি প্রতিষ্ঠানই এক একটি টিম। প্রতিষ্ঠানের প্রতিটি মানুষেরই সেটিকে সঠিকভাবে চালানোর পেছনে অবদান আছে। টিমওয়ার্ক ছাড়া কোনো প্রতিষ্ঠান চলতে পারে না। আর যেসব কর্মী নিজেকে যোগ্য টিম মেম্বার হিসেবে প্রমাণ করতে পারে, তারাই কর্মজীবনে সবচেয়ে সফল হয়।
ভালো টিম মেম্বার হতে সব সময় নিজের স্বার্থের আগে টিমের বা প্রতিষ্ঠানের স্বার্থ দেখতে হবে এবং অন্যদের যথাসাধ্য সাহায্য করতে হবে। অন্যদের কাজ থেকে যেমন আপনি শিখবেন, তেমনি আপনি যা জানেন সেটাও অন্যদের শেখান। এতে টিমের সদস্যদের কাছে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে এবং আপনার সত্যিকার দক্ষতা ও জ্ঞানকে আপনি প্রকাশ করতে পারবেন। তাদের সঙ্গে আপনার সফল যোগাযোগ স্থাপিত হবে, সম্পর্ক হবে শক্তিশালী। কর্মক্ষেত্রে দ্বিমত থাকবেই, কিন্তু একে কখনো বিবাদে পরিণত হতে দেবেন না। রাগারাগি ও গোলমাল সবসময় এড়িয়ে চলুন, কর্মক্ষেত্রে শত্রু তৈরি করবেন না। কাজের বিষয়ে দ্বিমত হলেও সেটা যেন ব্যক্তিগত পর্যায়ে না যায়, সেই ব্যাপারে সচেতন থাকতে হবে। অন্যথায় আপনার সঙ্গে অন্যদের যোগাযোগ সফল হবে না। ঝগড়া বিবাদ কখনোই সফল যোগাযোগের লক্ষণ নয়।
তো প্রিয় শ্রোতা বন্ধুরা, জীবনকে সুন্দর করতে আমরা সবাই সবসময় সচেষ্ট থাকব, এ প্রত্যাশায় শেষ করছি সুন্দর জীবন অনুষ্ঠানে আজকের আসর। সবাই ভালো ও সুস্থ থাকুন।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে প্রাথমিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 2 ডিসেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গায়াজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, নয়াপল্টনেই সমাবেশে অনড় বিএনপি ইত্তেফাক, বদলেছে পাহাড়ি জনপদ, ফেরেনি স্থিতিশীলতা। যুগান্তর, বৈশ্বিক পোশাক রপ্তানি ভিয়েতনামের কাছে হারানো মুকুট ফিরে পেল বাংলাদেশ। প্রথম আলো, কালের কণ্ঠ লিখেছে স্বাধীনতা বিরোধীদের তালিকা প্রকাশ নিয়ে সংশয়ে, বাইরে যাওয়ার প্রস্তুতি হিসেবে টাকা পাচার হচ্ছে বললেন ডক্টর কামাল হোসেন মানবজমিন, সমাবেশে খালেদা জিয়ার বক্তৃতা দেয়া মানে মুক্তির আবেদনে মিথ্যা বলা হয়েছিল আইনমন্ত্রী ডেইলি স্টার, অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে অচল রাজশাহী। বাংলাদেশ প্রতিদিন, কলকাতা শিরোনাম, গণতন্ত্র নিয়ে জ্ঞান দেবেন না, রাষ্ট্রসংঘে কড়া বার্তা ভারতের সংবাদ প্রতিদিন, শ্রদ্ধাকে খুন করেছি নার্কো পরীক্ষাতেও স্বীকারোক্তি আফতাবের আনন্দবাজার পত্রিকা, ফের দুর্ঘটনার কপলে বন্দে ভারত, এবার ধাক্কা মারল গরুকে আজকাল। শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। রাজনীতির খবরে ইত্তেফাকের শিরোনাম, নয়াপল্টনেই সমাবেশে অনড় বিএনপি। বিস্তারিত খবরে লেখা হয়েছে বিএনপি আগামী 10 ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিভাগীয় গণসমাবেশ করতে বদ্ধপরিকর, কোনো অবস্থাতেই দলটি সোহরাওয়ার্দী উদ্যানে যাবে না বলে ঘোষণা দিয়েছে। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকেও সমাবেশের স্থান নিয়ে আলোচনার পর নয়াপল্টনেই সমাবেশ করার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। দ্রব্যমূল্য ও অর্থনীতির খবর, বাইরে যাওয়ার প্রস্তুতি হিসেবে টাকা পাচার হচ্ছে বললেন বর্ষিয়ান রাজনীতিক ও সংবিধান বিশেষজ্ঞ ডক্টর কামাল হোসেন। খবরটিতে লেখা হয়েছে, দেশের বাইরে চলে যাওয়ার পূর্ব প্রস্তুতি হিসেবেই সরকার বিদেশে অর্থ পাচার করছে বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন। তিনি বলেন, টাকা পাচারের বিষয়ে সবাইকে সজাগ করতে হবে, সবাইকে সংগঠিত করে জাতীয় অর্থনীতিকে রক্ষায় পাহারা দিতে হবে। ব্যাংক থেকে কোথায় টাকা যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এসব বিষয়ে খোঁজ খবর রাখতে হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের স্বপ্ন ও অর্জনগুলো দেশের কিছু সংখ্যক দুর্নীতিবাজ ও স্বার্থান্বেষী মহলের জন্য বিসর্জন হতে চলেছে। সব ক্ষেত্রে অব্যবস্থাপনা, দলীয়করণ ও দুর্নীতির কারণে দেশ ভয়াবহ সংকটের দিকে যাচ্ছে। দলটির অপর এক খবরে লেখা হয়েছে, আবারও বেড়েছে চালের দাম। কালের কণ্ঠ বলেছে, নতুন চাল বাজারে এলেও কমেনি দাম। বদলেছে পাহাড়ি জনপদ, ফেরেনি স্থিতিশীলতা। যুগান্তরের এ খবরে লেখা হয়েছে, পার্বত্য শান্তি চুক্তির রজত জয়ন্তী আজ। এ সময়ে সড়ক যোগাযোগ, পর্যটন ও শিক্ষা খাতে ব্যাপক পরিবর্তন এসেছে। সরকারি বেসরকারি নানা উন্নয়ন প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। কৃষি ও পর্যটনের উপর ভর করে পাহাড়ের অর্থনীতি অগ্রসর হচ্ছে। উন্নয়নের মাধ্যমে ধূসর পাহাড় ক্রমশ সবুজ হচ্ছে, তবে পাহাড়ে আজও রাজনৈতিক স্থিতিশীলতা ফেরেনি, সমস্যার স্থায়ী সমাধান হয়নি, দীর্ঘদিনেও রাজনৈতিক সংকট কাটেনি। এবার কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। গণতন্ত্র নিয়ে জ্ঞান দেবেন না, রাষ্ট্রসংঘে কড়া বার্তা ভারতের সংবাদ প্রতিদিনের। এ খবরে লেখা হয়েছে, জাতীয় স্বার্থে কোনো আপোষ নয়, সবকিছুর ঊর্ধ্বে দেশ। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র চলবে ইন্ডিয়া ফার্স্ট নীতিতেই, এক্ষেত্রে তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। বৃহস্পতিবার রাষ্ট্রসংঘে এই বার্তাই দিল ভারত। লক্ষণীয়ভাবে 1 ডিসেম্বরে নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব এসেছে ভারতের হাতে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের প্রথম মহিলা স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ। সেখানে ভারতে গণতন্ত্র ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। উত্তরে কম্বোজ অত্যন্ত স্পষ্ট ভাষায় বার্তা দেন যে, গণতন্ত্র নিয়ে ভারতকে কারো জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই। এক পৃথিবী এক পরিবার, G20 রাশ ধরে স্পষ্ট বার্তা মোদির। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, বালিতে অনুষ্ঠিত G20 সম্মেলনের শেষেই ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে সভাপতিত্বের দায়িত্ব তুলে দেয়। অবশেষে বৃহস্পতিবার 1 ডিসেম্বর থেকে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা শুরু করল ভারত। এই মুহূর্তকে ভারতের জন্য গর্বের বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে জানিয়ে দিলেন, বিশ্বজনীন ঐক্যবদ্ধতার প্রচার করবে ভারত। এক পৃথিবী এক পরিবার এক ভবিষ্যৎ, প্রাচীন সংস্কৃত মন্ত্র বসুধৈব কুটুম্বকমের অনুসরণে এই মতবাদই সকলের কাছে তুলে ধরা হবে। 7 দিনেই মনে হচ্ছে মরে যাব, ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়ে বিস্ফোরক কমলনাথ। সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, ভারত জোড়ো যাত্রায় 7 দিন কাটিয়েই মনে হচ্ছে মরে যাব, বিস্ফোরক এমন মন্তব্য করলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ। এই মন্তব্যের ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য রাজনৈতিক মহলে। কংগ্রেসকে বিঁধে বার্তা দিয়েছে বিজেপি। প্রসঙ্গত, কিছুদিন আগেই রাহুল গান্ধী বলেছিলেন, ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়ে প্রচুর হাঁটলেও কেউ খুব একটা সমস্যায় পড়ছেন না। কিন্তু কমলের এই মন্তব্যের পর বিজেপির দাবি, মানুষকে জোর করে এই যাত্রায় হাঁটতে বাধ্য করছেন রাহুল গান্ধী। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক সাপ্তাহিক আয়োজন আলাপন।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরে, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজি আব্দুর রশিদ। আশা করছি সবাই ভালো আছেন। বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে আজ তৃতীয় ও শেষ পর্বের আলোচনা হবে। আজও কথা বলার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অর্থনীতিবিদ, বাংলাদেশ সরকারের সাবেক সচিব, এনবিআর এর সাবেক চেয়ারম্যান এবং বিশিষ্ট সাহিত্যিক ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনি তো দেখেছেন গত কয়েক মাসে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার বিশেষ করে ডলারের দাম বেড়েছে অনেক, অন্যদিকে টাকার বড় রকমের অবমূল্যায়নের চিন্তা করা হচ্ছে। যদি এই পদক্ষেপটা নেওয়া হয় তাহলে বাংলাদেশের অর্থনীতিতে এর কি ধরনের প্রভাব পড়বে?
খুব সুন্দর প্রশ্ন। প্রভাব অবশ্যই পড়বে। টাকার সাথে ডলারের যে মূল্যমান সেটা বেশ কয়েক বছর মোটামুটি স্ট্যাটিক ছিল এবং থাকাটা উচিত ছিল, যার জন্য অর্থনীতিতে ওই স্ট্রেস গুলো ওইভাবে অনুভূত হয়নি। কিন্তু যখন এটা বেশি বেড়ে গেল, তিনটা ক্ষতি অটোমেটিক্যালি স্পষ্ট হয়ে গেল। নাম্বার ওয়ান হলো আমাদের প্রবাসীরা যারা টাকা পাঠান, তারা যখন দেখেন যে আমি সরকারিভাবে পাঠাইলে 102 টাকা পাবো, আর আমি যদি হিন্দিতে পাঠাই তাহলে আমি 108 টাকা পাবো, তাহলে তো সে স্বাভাবিকভাবেই হুন্ডি দিকে চলে যাবে এবং হুন্ডিতে টাকা আসা মানে ওটা আমাদের রিজার্ভে যোগ হওয়ার কোনো সুযোগও নাই। এটা একটা প্রথম ক্ষতি। অবমূল্যায়ন প্রতিটা দেশে হয়, হতেও হয়, এটা টাইম টু টাইম অ্যাডজাস্ট করতে হয়, করাও হয়। কিন্তু সেটার মাত্রাটা যদি স্ট্যাটিক না থাকে, কনস্ট্যান্ট না থাকে এবং সেটা যদি অস্বাভাবিক ভাবে ডিগ্রি অফ ডিসপারশন, কোথায় 102 টাকা আর কোথায় 112 টাকা, এই যে 10 টাকার ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা একটা হচ্ছে বললাম হুন্ডি বাড়িয়ে দেয়, রেগুলারলি টাকা আসে না, দুই হচ্ছে আমাদের আমদানি এবং রপ্তানি উভয় খাতেই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই। কারণ আমার ওই আমদানি রপ্তানি কারক তাকেও বাইরে পাঠাতে গেলে জিনিসপত্র কাঁচা
আব্দুল মজিদ, আপনি বলছিলেন ডলারের অবমূল্যায়নের কারণে আমদানি খরচ বেড়ে যাচ্ছে, তো এর ফলে কি হচ্ছে?
এই যে তার উৎপাদন খরচটা বেড়ে গেল আমদানিতে ওখানে ডলারের অবমূল্যায়নের জন্য, সেইটা সে দিয়ে রপ্তানি করছে, সেখানে আবার সে বিদেশ থেকে পাচ্ছে না, কারণ ডলারে সে কম পাচ্ছে। সে 12 টাকার দিয়ে কেনা ডলারের জিনিস সে বিদেশে যখন পাঠাচ্ছে তখন সেখানে সে পাচ্ছে 102 টাকার, এই যে সমস্যাটা। সুতরাং টাকা অবমূল্যায়নের ক্ষেত্রে এটা একটা স্বাভাবিক নিয়মে হতেই পারে, হওয়া উচিত, কিন্তু সেটা যেন এমন ধরনের পরিস্থিতি না দেয় যেটা রেগুলার ফরেন কারেন্সি আসার ক্ষেত্রে একটা নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি করে, ফলে হুন্ডি হয়ে থাকে আমদানি রপ্তানি যে দুটো পর্যায়ে যে ক্ষতিগ্রস্ত হওয়ার যে ব্যাপারটা থাকে সেটাও যেমন হলাহলপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করে থাকে। তৃতীয়ত হচ্ছে ব্যাংকগুলো তখন টাকার এই অবমূল্যায়নে বাজারে যারা বেশি থাকাতে তারা এটা স্বতঃসিদ্ধ ভাবে আমি মনে করি নৈতিকতা শিখিয়ে দিয়ে কোনো লাভ না হয় না, অর্থনীতি চলে তার নিজস্ব নিয়মে। সুতরাং বাজার অর্থনীতির তার নিজস্ব নিয়মে দেখা যাবে যে তারা তখন ডলার কিভাবে কুক্ষিগত করা যায় কিংবা ডলারকে কিভাবে অন্যভাবে ব্যবহার করা যায়। আপনি অনিয়মের পথ তৈরি করে দিয়ে তারপরে আপনি ন্যায় নীতির বাণী শোনাবেন, এটা হয় না। এটাকে আপনাকে অবশ্যই যৌক্তিক এবং বাস্তব ভিত্তিক হতে হয়।
বাংলাদেশের রিজার্ভ নিয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। মিউজিক বিরতির পর আবারও ফিরে এলাম। ডক্টর আব্দুল মজিদ, দেশের সাধারণ মানুষ এখন খানিকটা সচেতন এবং অর্থনীতি নিয়ে তারা ভাবেন। কেউ কেউ বলেন আমাদের অর্থনীতির দশা শ্রীলঙ্কার মতো হতে যাচ্ছে। তাছাড়া সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়শ বলছেন আমরা একটা সংকটের দিকে যাচ্ছি। সেটা মোকাবেলার জন্য আমাদের কৃচ্ছতা সাধন করতে হবে, সবাইকে হিসেবী হতে হবে। তার মানে কি? আপনি একজন অর্থনীতিবিদ, আপনার কাছ থেকে অর্থনীতি নিয়ে একটু আশার বাণী শুনতে চাই। আমাদের যে বর্তমান অর্থনীতি, আমাদের যে রিজার্ভ, তাতে কি আমরা সত্যিই বড় কোনো সংকটের দিকে যাচ্ছি?
আমি অবশ্যই আশাবাদী হতেই হয়, কারণ অতীতেও আমরা মাঝে মাঝে অত্যন্ত সংকটময় মুহূর্তে পড়েছিলাম এবং তখন মনে হয়েছিল আমাদের বোধহয় আর কোনো আশার আলো নাই। আমাদের ভিতরে যে একটা অন্তর্নিহিত একটা যে শক্তি আছে, আমাদের অর্থনীতির মেন মেরুদণ্ড হচ্ছে আমাদের কৃষক, সেখানে কিন্তু মাশাআল্লাহ আমরা আছি এবং তারা যথেষ্ট চেষ্টা করছে। ভুল ভ্রান্তি দুর্নীতি বা যাই বলি সেগুলো সবই কিন্তু করছে অকৃষি, অকৃষক এবং শিক্ষিত লোকেরা। আমি আবার বলি, এদেশে ওই যে বললাম না, তারাই খাদ্য তৈরি করে আর তারাগেরা খায়। অর্থাৎ আমরা তো অবশ্যই তার নৈমিত্তিক জীবনের সাথে সংগ্রাম করে আমাদের অর্থনীতিকে তারা টিকিয়ে রেখেছে। সেই অর্থনীতিকে যদি উপরের তালাকেরা যদি না না তুমি খুব ভালো হবে, তুমি আগে কিছুই করতে না, এখন দেখো ছেড়ে পড়ো, এই কথা বলে এই পুরনো বলতে গিয়ে তোমার যা আছে বেশি আমার দিয়ে দাও বা ছেড়ে নিলাম, এই ধরনের সর্বভূম পরিস্থিতির থেকে অবশ্যই ফিরে আসতে হবে বা থাকতে হবে। চেষ্টা চলছে না তা আমি বলছি না, সেই জন্য আমরা অবশ্যই আশাবাদী যে অর্থনীতিতে একটা সাম্যতা, একটা সহনশীলতা, একটা স্থিতিশীল।
মানুষ কিন্তু মাঝে মাঝে অর্থনীতি নিয়ে প্যানিক হওয়ার মতো অবস্থায় পড়ে যায়। ডক্টর আব্দুল মজিদ, এ বিষয়ে আপনি কি বলবেন?
প্যানিক হওয়া উচিত হবে না মোটেই, কারণ যখন কেউ বলে উচ্চ পর্যায় থেকে যখন বলা হয় সামনের সংকট আসছে, এটা কিন্তু ভেরি ভেরি ব্যাড সিগন্যাল প্যানিক হওয়ার জন্য। আর একটা দেশের মতন হবো কিনা এ কথা বলার তো দরকার নেই, কারণ তার অর্থনীতি তার, আমার অর্থনীতি আমার। আমার অর্থনীতির শক্তি মত্তাটা আছে, সেগুলোকে যদি আমি মনুষ্য সৃষ্ট সমস্যা শেষ না বলে দেই, তাহলে সেই অর্থনীতির জন্য ওই বাইরের কি হলো না হলো সেই কথা দিয়ে কিছু হবে না। এবং অন্যদের কি হয়েছে না হয়েছে সেই কথা বলে আমি আমাদের কাজকে যেন ভিন্ন পথে নিয়ে যাওয়ার প্রয়াস প্রচেষ্টায় না চলি, বরং এটা বলা দরকার যে ডিজিজ ইকোনমি, ডিজিজ প্রবলেম আসেন, আমরা সকলে মিলে এটাই করি। আমি কথায় বলবো একরকম, কিছু একটা হলি বলবো আর এরকম দৃষ্টি অন্যদিকে নিয়ে যাওয়ার হবে, এইটা যাতে কেউ না করতে পারে সেইটার দিকে লক্ষ্য রাখতে হবে। তাহলেই আমি মনে করি যে অর্থনীতি অত খারাপ পর্যায়ে যাওয়ার মানে আমাদের স্ট্রাকচার ঠিক আছে।
ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সবশেষে জানতে চাইব বাংলাদেশের অর্থনীতিতে কৃষির ভূমিকা কতটুকু?
কৃষি হচ্ছে আমাদের মেরুদণ্ড, আমাদের প্রধানতম পণ্য খাদ্য পণ্য সেটা উৎপাদনে আমরা সক্ষম এবং পাই, সুতরাং এই অসুবিধা হবে না। কিন্তু ওই কৃষকের বা সকলের আন্দোলন জীবনযাপনকে যদি আমি জটিল করি, আগে যদি শুধুমাত্র চাল আছে বা মাছ আছে এই কথা বলে যদি আমি দেই, তার যদি না দেয় শিক্ষা, না দেয় তার যদি না থাকে নৈতিকতা, তার যদি না থাকে চরিত্র বল, তাহলে শুধুমাত্র অন্য বস্ত্রে স্বয়ং সম্পূর্ণ এই কথা দেখিয়ে মানে বেশি দিন পাওয়া যাবে না। কেন না জাপানের কথা দিয়ে শেষ করি, জাপান 1942 সালে একবারে ধুলিতে মিশে গিয়েছিল, কিন্তু সেই জাতি আবার পরবর্তী 10 বছরে আবার কিন্তু দাঁড়ায়। ইট ইস বিকজ অফ তাদের মানব সম্পদ, তাদের মধ্যে সততা, তাদের দক্ষতা, তাদের ধৈর্যশীলতা, সময়ানুবর্তিতা, সবকিছুর ক্ষেত্রে তারা এই কঠোর ইয়ে তৈরি এবং সেখানে সকলে সেখানে কোন পক্ষ প্রতিপক্ষ হয়নি। কিন্তু এরকম যদি দেখা যায় যে না আমার সব ঠিক আছে, কিন্তু সেই কৃষক তার ছেলে লেখাপড়া শিখাচ্ছে না, সেই ছেলে বেকার হয়ে যাচ্ছে, তারপরে আমার মেধা পাচার হয়ে যাচ্ছে এবং তারা বরং বিদেশ থেকে ফরেন কারেন্সি আনছেন, তারা অশিক্ষিত অদক্ষ শ্রমিকরা যারা তাদের ঘর বাড়ি বেঁচে কিনে তারপরে বিদেশে যাচ্ছে এবং সেখান থেকে তারা কষ্ট করে টাকা পাঠাচ্ছে। আমাদের যারা ভালো শিক্ষক, ভালো প্রশিক্ষক, ভালো অফিসার, ভালো এ, তারা বরং বিদেশে টাকা নিয়ে যাচ্ছেন। এই আত্মঘাতী প্রবণতা ঠেকানোর জন্যে যে সামাজিক যে সচেতনতা বৃদ্ধি, সামাজিক যে সক্ষমতা বৃদ্ধি, সেটার দিকে নজর দিতে হবে। শিক্ষাকে সবার উপরে অগ্রে দিতে হবে, কারণ শিক্ষা
পরিপ্রেক্ষিতে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ, এবং আমরা অবশ্যই আশাবাদী থাকতে চাই এবং নিশ্চয়ই ইনশাল্লাহ আমরা সংকট কাটিয়ে উঠতে পারবো।
আর শ্রোতা বন্ধুরা, বাংলাদেশের অর্থনৈতিক সংকট, রিজার্ভ নিয়ে আসার কথা শুনালেন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। সংকট আছে, তবে কাটিয়ে ওঠা সম্ভব বলেও তিনি জানালেন। সংকট নিয়ে প্যানিক সৃষ্টি না করারও পরামর্শ দেন তিনি। তো আপনারা সবাই সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকুন এই কামনা করে আলাপনের আজকের আসর থেকে এখানেই বিদায় চাইছি।
আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে দুটি সংক্ষিপ্ত সংবাদ। ইউক্রেনে রাশিয়ার কথিত যুদ্ধ অপরাধের বিচারের লক্ষ্যে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জন্য ইউরোপীয় জোট যে পরিকল্পনা করছে তাকে বেআইনি বলে প্রত্যাখ্যান করেছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন তারা যে ট্রাইব্যুনাল গঠনের কথা বলছে তার কোনো আইনি অধিকার তাদের নেই। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি সত্যি ইউক্রেনের যুদ্ধের অবসান চান তবে তিনি তার সঙ্গে কথা বলতে প্রস্তুত। এমানুয়েল ম্যাক্রনের সঙ্গে এক সাক্ষাতে গতকাল বাইডেন এ মন্তব্য করেন। এ সময় ম্যাক্রন বলেন ওয়াশিংটন সফরের পর পুতিনের সঙ্গে আবারও কথা বলবেন তিনি। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ইরানি জনগণ দেশে নিরাপত্তাহীনতা ও নৈরাজ্য ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র বানচাল করে দিয়েছে সানান্দাজ সফরে বললেন প্রেসিডেন্ট রাইসি। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে তুরস্কের বিমান হামলায় দেশটির তেল স্থাপনাগুলোর মারাত্মক ক্ষতি হয়েছে বলে জানালেন তেলমন্ত্রী বাসাম তোহমে। বাংলাদেশের রাজধানী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সম্মেলনে বিশৃঙ্খলা, মঞ্চ ছাড়লেন চার নেতা ওবায়দুল কাদেরের ক্ষোভ প্রকাশ। এবং ভারতের পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল সরকারকে উৎখাত করা হবে বলে হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন। খোদা হাফেজ।